जेने कीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना।
अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسر أقصف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن وآمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم صلوا على الحبيب صلى الله تعالى عليه
পি ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন নাতে রাসুল শোনার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সওয়াব হাসিল করার জন্য সম্ভব হলে দুজানু হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পর্ব শুনব ইনশা আল্লাহুল করিম صلی علی رسولنا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد ہم بھی مدینے جائیں گے ہم بھی مدینے جائیں گے آج نہیں تو کل سہی پیارے آقا ہمیں بلائیں گے پیارے آقا ہمیں بلائیں گے آج نہیں تو کل سہی پورن صلی علی رسولنا صلی علی محمد صلی علی نبینا صلی علی محمد گلیوں میں گھوم گھوم کر گلیوں میں گھوم گھوم کر چوم کر آنکھوں سے ہم لگائیں گے آج نہیں تو کل سہی صلی علی رسولنا صلی علی محمد پورن صلی علی حبیبنا صلی علی محمد تمی خودر پریو حبیب تمی سشتر شیرا তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা পড়ুন তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তোমার হাতের ইশারাতে চাঁদ হাই দিখণ্ডিত তোমার হাতের ইশারাতে চাঁদ হাই দিখণ্ডিত তোমার শানে বিখত লতা অবনত তোমার শানে বিখত লতা অবনত তোমার আঙ্গুল হতে বহে পানি রফু আরা তোমার আঙ্গুল হতে বহে পানি রফু আরা তোমার তারে জমিন গ্রহ তারা তোমার তরে সিজন আসমান জমিন গ্রহ তারা তোমাকে না দেখলে জীবন হবে আমার বেকার তোমাকে না দেখলে জীবন হবে দিশিত যে আমার দেখিতে নয়ন যুগল দিশিত যে আমার ওগো মুরন রানী নবী দেখাও না চেহারা ওগো মুরন দেখাও না চেহারা তোমার তরে সিজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সিজন আসমান জমিন গ্রহ তারা জগদ জুড়ে যার ছোঁয়া কাটাবিহীন ফুল তুমি জগদ জুড়ে যার ছোঁয়া ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা ছায়াবিহীন কায়া তুমি সব নবীদের সেরা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা তোমার তারে জমিন গ্রহ তারা দিলেন খোদা দুজাহানের চাবি তোমার হাতে দিলেন খোদা দুজাহানের চাবি রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা রাজি থেকো আমার উপর ও হে খোদার প্যারা তোমার তারে সিজন আসমান হো তারা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা রাধিয়ামি তোমার সাগে আতার কবর হাসর ফুল সিরাতে করিও তাকে পার কবর হাসর ফুল সিরাতে করিও তাকে পার ছেড়ে দিও না আমাকে আমি দিশে হারা ছেড়ে দিও না আমাকে
সেহারা তোমার তরে সিজন আসমান জমিন গ্রহ তারা তোমার তরে সিজন আসমান জমিন গ্রহ তারা তুমি খোদার বিবি তুমি সৃষ্টির সেরা বলো তুমি খোদার প্রিয় হাবিব তুমি সৃষ্টির সেরা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা তোমার তারে সিজন আসমান জমিন গ্রহ তারা
সাল্লু আলাল হাবিব
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা, বিভিন্ন গ্রন্থে, হাদিসের গ্রন্থে, ওয়াকিয়াতের গ্রন্থে দুরুদ শরীফের অনেক অনেক ফজিলত বর্ণিত রয়েছে, যার মধ্য হতে একটি খুবই চমৎকার ফজিলত হচ্ছে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, তোমাদের বৈঠককে, তোমাদের মজলিসকে আমার উপর দুরুদ শরীফ পাঠ করার দ্বারা সুসজ্জিত করে নাও, নিশ্চয় তোমাদের আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে। তো একটু চিন্তা করা দরকার, এই হাদিসের মধ্যে আমরা দুটি বিষয় শিখতে পারছি। একটি হচ্ছে আমরা যে বৈঠক নিয়ে বসি, মজলিস করি, শুধু এরকম না যে এই মাহফিলে বসছি এটাই, বরং আমরা যদি ঘরে থাকি একত্রিত হয়ে সবাই বসলাম, বা যে কোনো জায়গায় কোনো এক জায়গায় আমরা একত্রিত হয়ে বসলাম, তো কখনোই সেটাকে সুসজ্জিত আমরা অনর্থক কথার মাধ্যমে করতে পারবো না, সেটাকে এদিক সেদিক কথা বলে আমরা সুসজ্জিত করতে পারবো না, বরং সুসজ্জিত করার মাধ্যম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা। তো এক তো দুনিয়াতে সেই বৈঠক সুসজ্জিত হয়ে যাবে, আরেকটি ব্যাপার হচ্ছে যে কাল কিয়ামতের দিন সেটি আমাদের জন্য নূর হবে। তো আসুন দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, জামিউস সগীরের হাদিস নবী করিম রাফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল আমালি আন-নিয়াতুস সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে আমলের মধ্যে সর্বোত্তম। তো আমরা যখনই কোনো ভালো কাজ করব, কোনো নেক কাজ করব, কোনো জায়েজ কাজ করব, ইভেন আমরা যখন খাবার খাই, খাবার খেতে বসবো, তখনও আমরা কি করব, কিছু কিছু ভালো নিয়ত করে নিব, যেন সেটা ইবাদতে গণ্য হয় এবং এটার সওয়াব আরও বেশি বেড়ে যায়। যেমন শুধুমাত্র কেউ যদি এখানে উপস্থিত হয় শুধুমাত্র এই মাহফিলটাকে দেখার জন্য, বা বিভিন্নভাবে লোকদের সাথে বা নিজের কোনো কাজে এসে অ্যাটেন্ড করে এই জায়গায়, তাহলে সে সেইভাবে সওয়াব পাবে না যেভাবে সে যদি এটা নিয়ত করে যে এখানে আমি ইলমে দিন শিক্ষার উদ্দেশ্যে এসেছি। তো আমাদেরকে কী করতে হবে, ভালো ভালো নিয়ত যতবারই আমরা করে নিব। তো আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নেই ইলমে দিন শেখার জন্য। সম্পূর্ণ বয়ান শুনব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বাঁচব। হ্যাঁ, অন্য মনস্ক হওয়া, এদিক সেদিক দেখা বা অন্য কিছু ভাবতে শুরু করে দেওয়া, চেষ্টা করব নিজেকে এগুলো থেকে বাঁচিয়ে রেখে পরিপূর্ণ মনোযোগটা বয়ানের দিকে যেন থাকে। নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের কাছে পৌঁছানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এবং যা শুনবো ইনশাল্লাহ এটার উপর নিজেও আমল করবো এবং অন্যের নিকট পৌঁছে দিব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ইসলামী ভাইয়েরা, বয়ানের বিভিন্ন সময় বিভিন্ন বিষয় হয়ে থাকে। আজকের বিষয়টা অনেক ইউনিক, এটা এভাবে বুঝতে পারবেন যখন আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আমরা সবসময় বয়ানে শুনি, ইভেন এই আয়াতের ব্যাপারে যারা শিক্ষার্থীরা আছে তাদের মুখস্থও থাকবে, মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, অর্থাৎ আমি জিন এবং মানবকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, আমরা শুনেছি। তো আমাদের পারপাস অফ লাইফ হচ্ছে কি, আমাদের জীবনের উদ্দেশ্য কি, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি। কিন্তু এই বয়ানের মাধ্যমে আমরা একটা মদিনী ফুল পাই, একটা পয়েন্ট পাই, সেটা হচ্ছে কি, যে যতক্ষণ পর্যন্ত একজন বান্দা তার প্রতিপালক মহান আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হবে না। এটা কিভাবে, আমরা তো সবসময় শুনে আসছি যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, তো যতক্ষণ পর্যন্ত আমরা সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবে না, এটা কিভাবে, এই বিষয়টা আজকে ইনশাআল্লাহ এই বয়ানের মাধ্যমে এর উত্তরটা উন্মোচন করার চেষ্টা করব। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীয়ে রাসূল, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাত ধরলেন আর বললেন, ইয়া আবা সাঈদিন সালাসা মান ক্বালা হুন্না দখলাল জান্নাহ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, তিনটি বিষয়, যে এই বিষয়গুলোকে স্বীকার করে নেয় সে জান্নাতে প্রবেশ করবে। সে তিনটি বিষয় কি? তো হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন যে সে তিনটি বিষয় কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করছেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন যে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে যে এই তিনটি কথার স্বীকৃতি দিবে, সেই তিনটি কথা হচ্ছে যে আল্লাহ তাআলাকে রব হিসেবে সন্তুষ্ট থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে রব হিসেবে সে মেনে নিবে, যে ইসলামকে পরিপূর্ণ দিন নিজের ধর্ম আহকাম হিসেবে মেনে নিবে, এবং যে প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের নবী হওয়ার উপর সন্তুষ্ট থাকবে। তো এইখানে এই হাদিসটার মধ্যে আমার আপনার আল্লাহ তাআলার ব্যাপারে বা আল্লাহ তাআলার রব হওয়ার ব্যাপারে সন্তুষ্টি হওয়ার দ্বারা কী উদ্দেশ্য, এটাকে খুব বিস্তৃতভাবে বয়ান করা হয়েছে। সেখানে যাওয়ার পূর্বে এই হাদিসের আরেকটি অংশ হচ্ছে, আরেক জায়গায় এই হাদিসটাকে বলা হয়েছে যে ওয়াজাবাত লাহু জান্নাতু, অর্থাৎ যে এগুলোর উপর সন্তুষ্ট হবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, এটার আরেকটু ফজিলত বর্ণনা করছি, এই আল্লাহ তাআলার প্রতি বান্দার সন্তুষ্টির একটু ফজিলত বয়ান করছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরত আব্বাস বিন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেছেন, যাকা তুআমাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। তো এখানে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই ব্যক্তি ইমানের স্বাদ পাবে। কোন ব্যক্তি, কোন ব্যক্তি, এই প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে একটি বিষয় আপনাদের বলে নেওয়া দরকার, ইমানের স্বাদটা কি হয়। যখন এই বিষয়ে আমরা চিন্তা করার চেষ্টা করব, একটু পর্যবেক্ষণ করব বা অ্যানালাইসিস করব, তখন আমাদের এর দ্বারা আরও কিছু প্রশ্নের উত্তর পাবো। যেমন আমাদের মধ্যে অনেক প্রশ্ন থাকে যে নামাজ পড়ি কিন্তু নামাজের স্বাদ পাই না, বা নামাজে উদাসীনতা অনুভব হয়, অনেকে বলে ভালো লাগে না মসজিদে যাইতে, অনেকে বলে ইবাদত করতে ভালো লাগে না, এগুলো কেন হয়। ওলামায়ে কিরামগণ বলেন যে এই হাদিসের ব্যাখ্যায় যে যেমন আমাদের আমাদের জিহ্বা দান করা হয়েছে, আমরা বিভিন্ন জিনিসের স্বাদ নেই, খাবারের স্বাদ নেই, সুস্বাদু খাবার আমাদের কি লাগে, সুস্বাদু লাগে, তিক্ত জিনিস আমাদেরকে তিক্ত লাগে, মিষ্টি জিনিস মিষ্টি লাগে, টক জিনিস টক লাগে, ঝাল জিনিস ঝাল লাগে, জিহ্বা দ্বারা আমরা এটা টেস্ট করতে পারি। জিহ্বা এই জন্য সৃষ্টি করা হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এখন অন্তরকে কী জন্য সৃষ্টি করা হয়েছে? অন্তর কী করে? অন্তর প্রশান্তি পায়। কীভাবে প্রশান্তি পায়? যখন সে নামাজ আদায় করে। অন্তর প্রশান্তি পায় যখন সে নামাজ আদায় করে। মহান আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয়ই আল্লাহ তাআলার স্মরণে, আল্লাহ তাআলার জিকিরে অন্তরের প্রশান্তি রয়েছে। এই যে আন্তরিক প্রশান্তি আমরা পাই আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে, এটা হচ্ছে একটা স্বাদ, ইবাদতের মিষ্টতা অর্জন হয়। এখন অনেকেই প্রশ্ন করে উঠতে পারেন, আমরা তো পাই না বা আমাদের তো হয় না। একটা কথা খেয়াল করবেন, আমরা বুজুর্গানের দিনের ঘটনা পড়ি, রাত্রে ওনারা নামাজে দাঁড়াতেন, ফজর হয়ে যেত, ওনাদের সেজদা পরিপূর্ণ হতো না। তারা ইবাদতে কেমন স্বাদ অনুভব করতেন? তারা সব কিছু ছাড়তে বাধ্য হয়ে যেতেন শুধু ইবাদত করার জন্য, তারা কেমন স্বাদ অনুভব করতেন? আমরা কেন করি না? তো বলা হয়, যেমন আমরা যখন অসুস্থ হয়ে যাই না, জন্ডিস হয়ে গেল, জ্বর চলে আসলো, আর বিভিন্ন রোগ হয়, এগুলোর কারণে কি হয়, সুস্বাদু খাবার, খুবই সুস্বাদু, হ্যাঁ একদম ভালো একটা ডিশ খুব ভালোভাবে রান্না করে আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে, আমরা খাচ্ছি, তিক্ত লাগছে, খাবারের টেস্ট পাচ্ছি না, কেন? রোগের কারণে। কেন? রোগাক্রান্ত আমি, এই জন্য টেস্ট পাচ্ছি না। ঠিক তেমনিভাবে নামাজ তো নামাজ, খাবার তো সুস্বাদু যেমন ছিল, নামাজ নামাজ, এটার মধ্যে মিষ্টতা রয়েছে, রুহানিয়াত রয়েছে, ইবাদতের স্বাদ রয়েছে, কিন্তু আমি পাচ্ছি না, কারণ আমার অন্তর রোগাক্রান্ত, আমার অন্তর হারাম কাজে লিপ্ত হয়ে, হারাম আহার করে, বিভিন্ন আল্লাহ তাআলার অবাধ্যতা করে অন্তর কালো হয়ে গিয়েছে, তাই আমি ইবাদতে স্বাদ পাচ্ছি না। যখন আমার খাবার হালাল হয়ে যাবে, যখন আমার কাজ হালাল হয়ে যাবে, আমি জায়েজ কাজগুলো করব আর অন্যান্য কাজ থেকে বিরত থাকব, তখন আমিও ইবাদতে স্বাদ পেতে শুরু করে দিব, যেভাবে আউলিয়া কেরামরা ইবাদতে স্বাদ পেতেন। তো আমরা একটা প্রশ্নেরও সমাধান পেলাম, যে কেন ইবাদতে স্বাদ পাওয়া হয় না, আর আমরা কীভাবে ইবাদতে স্বাদ পাব। এখন এই হাদিসের মধ্যেও কিন্তু এর একটা সমাধান দেয়া হয়েছে, যে ইমানের স্বাদ কে পাবে। তো রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইমানের স্বাদ সেই ব্যক্তি পাবে যে আল্লাহ তাআলাকে রব হিসেবে সন্তুষ্ট, ইসলামকে দীন ধর্ম হিসেবে সে সন্তুষ্ট, আর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নবী হিসেবে সে সন্তুষ্ট, এমন ব্যক্তি ইমানের স্বাদ পাবে। তো এই যে একটা ব্যাপার, যে ইমানের স্বাদ কিভাবে পাওয়া যায়, তো এটার তিনটি স্তর রয়েছে। ইমানের যে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকার কয়টি স্তর রয়েছে? তিনটি স্তর। আমরা তো ইমানের স্বাদ পাবো হচ্ছে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থেকে, তো এটার তিনটি স্তর রয়েছে। এর প্রথম স্তরটি হচ্ছে, যা আমরা সবাই মোটামুটি জানি, আল্লামা কুরতুবি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, আল মাফহামুল লিমা আশকাল মিন তালখিসিল, মুসলিম কিতাবের মধ্যে আল্লামা কুরতুবি রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, যে আল্লাহ তাআলাকে এক ও অদ্বিতীয় মনে করা, তিনি ছাড়া কাউকে ইবাদতের উপযুক্ত মনে না করা, উপাস্য মনে না করা, কেবল আল্লাহ তাআলাকেই একমাত্র ইবাদতের উপযুক্ত মনে করা, এগুলো হচ্ছে কি? আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টির প্রথম স্তর। দ্বিতীয় স্তর কি, এটা একটু বুঝার বিষয়। দ্বিতীয় স্তরটি হচ্ছে, আল্লাহ পাক যা কিছু দেন, অর্থাৎ প্রত্যেক ভালো কিছু হওয়াতে, প্রত্যেক মন্দ কিছু বলতে, যেটাকে আমরা মন্দ মনে করি বা আমাদের জন্য খারাপ মনে করি, এই প্রত্যেক কিছু হওয়াতে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট থাকা। এই ঘটনা বললে আর একটু ভালো লাগবে। একবার হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা, তিনি একজন ব্যক্তিকে দেখলেন। আপনারা জানেন হযরত রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহা অনেক ইবাদত গুজার ছিলেন, আল্লাহ তাআলার ওয়ালিয়া ছিলেন, তার ব্যাপারে অনেক ঘটনা রয়েছে, তার ইবাদতের ব্যাপারে, রিয়াজতের ব্যাপারে, হ্যাঁ, তার এমনও ঘটনা রয়েছে, তার ঘরে চোর চুরি করতে আসলো, আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাই তাকে বললেন দুই রাকাত নামাজ পড়তে, আর তার জন্য দোয়া করে দিলেন, সে ওলি হয়ে বের হয়ে গেল। এমনও ঘটনা ওনার রয়েছে। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহা কি হলো, একবার একজন ব্যক্তিকে দোয়া করতে দেখলো যে হে আল্লাহ আমার উপর রাজি হয়ে যাও, হে আল্লাহ আমার উপরে রাজি হয়ে যাও। তো তিনি বললেন তোমার লজ্জা করে না, তুমি নিজে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট না, আর আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছে তিনি যেন তোমার উপরে রাজি হয়ে যায়। তো পাশে বসা একজন ব্যক্তি জিজ্ঞাসা করল যে সে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হবে এর অর্থ কি? তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহা বললেন যখন তোমরা বিপদের সময়ও ওইভাবে খুশি হবে যেভাবে নিয়ামত পেলে খুশি হও, তখন বলা হবে তুমি আল্লাহ পাকের উপর সন্তুষ্ট। বুঝতে পেরেছেন? অর্থাৎ কি হয়, যখন আমার মন মতো সব কিছু হয়, আমি যেমন আকাঙ্ক্ষা করেছিলাম, আমি যেমন চেয়েছিলাম, এমন সবসময় হলে আমরা কি থাকি, খুশি থাকি, আলহামদুলিল্লাহ বলি। আমি কি বিপদেও আল্লাহ তাআলা শুকরিয়া জ্ঞাপন করি? খুশিতে থাকলে, আনন্দে থাকলে, ভালো কিছু পেলে সবাই তো ভালো ভালো কথা বলে, যখন বিপদ আসে, যখন আমি ক্ষতিগ্রস্ত হই, তখন কি আমি আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি? এটা হচ্ছে প্রশ্ন। তো তখন আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট থাকি না, আমি বলি এটা কি আমারই দেওয়ার ছিল। বিভিন্ন রকম মাআযাল্লাহ আযজা ওয়াজাল এখন মানুষ অজ্ঞতার কারণে এমন এমন বাক্য বলে ফেলে যেগুলো কুফরি হয়ে যায়, অর্থাৎ আল্লাহ তাআলার উপর কেউ তো আপত্তি করতে পারবে না। তো বিভিন্নভাবে বিপদ আপদের মধ্যে বিভিন্ন আপত্তি করার মাধ্যমে কি হয়ে যায়, কুফরি হয়ে যায়। তো আমি যে বিষয়ে বলছি যে আমি যে বা কেউ যে তার যখন বিপদ আসলো আর সে যে অভিযোগ করা শুরু করলো, তো সে কি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট? এটাই হচ্ছে কি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হওয়ার অর্থ, যেটাকে আমরা দ্বিতীয় স্তরে শুনলাম যে খুশি হোক, বিপদ হোক, যে কোনো কিছু হোক, সব সময় আল্লাহ তাআলার উপর কি থাকা, সন্তুষ্ট থাকা, সব সময় আলহামদুলিল্লাহ বলা। এটাকে আরেকটুভাবে ইনশাআল্লাহ তাআলা আরও একটু বিস্তারিত যদি বলি, আমরা ছোটোকালে পড়েছি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, অর্থাৎ ভালো ভাগ্য মন্দ ভাগ্য সব আল্লাহ তাআলার পক্ষ থেকেই। অর্থাৎ আজকে যদি আমি কোনো নিয়ামত পাই অনেক বড়, তো এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকেই। কোনো খারাপ কিছু হয়ে গেলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কারো, সেটাও কার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে। প্রত্যেক বিপদ আপদ ভালো মন্দ সব কিছু কার পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ আপদ। তো যেহেতু সব কিছুই আল্লাহ তাআলার পক্ষ থেকে, তো আমি কিসের জন্য অভিযোগ করছি? যদি আমি অভিযোগ করি তাহলে তো আমি আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হলাম না, আর যে আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয় না, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয় না। অবশ্যই এটাও সত্য, এই এটা দ্বারা আমি এটা ডিনাই করছি না যে আমরা কেউ বিপদ আপদ থেকে রক্ষা চাইতে পারবো না বা দোয়া করতে পারবো না। দোয়া করা একটা ভালো জিনিস, বিপদ আসলেও আমরা দোয়া করতে পারবো, এভাবে যে আল্লাহ তাআলা বিপদ দূর করে দাও বা আল্লাহ তাআলা সহজ করে দাও, দোয়া করতে পারবো, কিন্তু অভিযোগ করা যাবে না। আর ব্যাপার হচ্ছে কি, আমরা এমনিতেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারি, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া ও আখিরাতে ক্ষমা চাচ্ছি, আমি তোমার কাছে সকল বিপদ আপদ থেকে নিরাপত্তা চাচ্ছি। এভাবে করে আমরা দোয়া করতে পারি, এটাতে কোনো মানা নাই। মানা হচ্ছে কোন জিনিসে, অবাধ্যতা হচ্ছে কোন জিনিসে, বা অসন্তুষ্টি কিসের মধ্যে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে যে যখন আমার সাথে কিছু একটা ঘটে গেল যেটা আমার মনোভূত নয়, যেটা আর আমি আকাঙ্ক্ষা করি না বা আমার যেমন আমি আশা করিনি, এমন কিছু ঘটে গেল আর আমি অভিযোগ করা শুরু করে দিলাম, এটা হচ্ছে কি নিষেধ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আউলিয়া কেরামরা কেমন ছিলেন, আউলিয়া কেরামরা এটাকে কিভাবে নিয়ে চলতেন? একজন আল্লাহ তাআলার মহান ওয়ালি ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি, অনেক বড় ওয়ালি ছিলেন, তিনি খোদা ভীতিতে থাকতেন, কখনো কেউ তাকে হাসতে দেখেনি। তিনি এত বেশি খোদা ভীতিতে থাকতেন, আল্লাহ তাআলার ভয় তার ভিতর, খৌফে খোদা এত বেশি ছিল তার ভিতর, কখনো কেউ তাকে হাসতে দেখেনি, এমন বুজুর্গ ছিলেন তিনি হযরত ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহি। সব সময় জান্নাত জাহান্নাম আখিরাত কবর এগুলোর চিন্তা ভাবনায় মশগুল থাকতেন। এক সময় কি হলো, তার একজন সন্তান ছিল, যুবক, অনেক নেককার, বাবা যেহেতু মুত্তাকি, ছেলেও অনেক মুত্তাকি ছিল, অনেক পরহেজগার ছিল, অনেক ইবাদত পরায়ণ ছিল, এমনকি তিনি সূরা জিলজাল পাঠ করতেন, অর্থাৎ তার ছেলে জিলজাল পাঠ করত, আর যখনই সূরা জিলজাল পাঠ করত কেয়ামত ইত্যাদির কথা চিন্তা করে বেহুশ হয়ে পড়ে যেত আল্লাহ তাআলার ভয়ে, এমন ইবাদত পরায়ণ ছিলেন, মা বাবার বাধ্য সন্তান ছিলেন। সেই যুবক ছেলে, তার শাহজাদা যুবক অবস্থাতেই ইন্তেকাল করল। সেই সংবাদ যখন হযরত ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহি তাআলা আলাইহির কাছে আসলো, তখন তিনি কি করলেন, স্বাভাবিক কি হয়, একজন যুবক ছেলে যখন মৃত্যুবরণ করে, হ্যাঁ, বলা হয় যে যুবক ছেলের লাশের বোঝা কতটুকু ভারী এটা কেবল বাবাই জানে। তো তিনি যখন এই সংবাদটা তার কাছে পৌঁছলো, তিনি মুচকি হাসি দিলেন, লোকেরা আশ্চর্য হয়ে গেল, এমন ব্যক্তি যে সাধারণ অবস্থায় হাসে না, এমন দুঃখজনক সংবাদ শুনে হাসছে, জিজ্ঞেস করল, এখন তো অশ্রুসিক্ত হওয়ার সময়, আপনি হাসছেন কেন? তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাই খুব সুন্দর একটি উত্তর দিলেন, তিনি বললেন, আল্লাহ পাকের সন্তুষ্টি এতেই ছিল, সুতরাং আমি তার সন্তুষ্টিতেই সন্তুষ্ট। তো বুজুর্গানে দিন সঠিক অর্থে জান্নাতের অধিকারী কেন, কারণ তারা আল্লাহ তাআলার সন্তুষ্টিতেই সন্তুষ্ট। তো আল্লাহ তাআলার সন্তুষ্টি যদি আমি অর্জন করতে চাই, তো আমাকে সর্বপ্রথম আল্লাহ তাআলার সন্তুষ্টিতে সন্তুষ্ট হতে হবে, তিনি আমাকে যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, সেটার মধ্যে আমাকে সন্তুষ্ট হতে হবে। আমরা দ্বিতীয় স্তর পড়লাম সন্তুষ্টির, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টির দ্বিতীয় স্তর পড়লাম। তৃতীয় স্তর হচ্ছে হযরত আবু আলী দাক্কাক, রিসালা কুশাইরিয়ার মধ্যে রয়েছে যে হযরত আবু আলী দাক্কাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বললেন, সন্তুষ্ট এ নয় যে বান্দার কষ্ট অনুভবই হবে না, বরং সন্তুষ্ট হলো বান্দা আল্লাহ পাকের কাছে অভিযোগ করবে না। অর্থাৎ কষ্ট অনুভব হতে পারে, একজন যুবক ছেলে ইন্তেকাল করেছে, আমরা এটা কনফার্ম বলতে পারবো না, যে শিওরলি বলতে পারবো না নিশ্চয়তার সাথে যে তার কষ্ট হয়নি, কষ্ট হয়, কোনো কিছু একটা সমস্যা হলে আমাদের কষ্ট হয়, কষ্ট হবে, কিন্তু কষ্ট থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার ব্যাপারে কোনো অভিযোগ করা যাবে না, বরং আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে। বরপীর শেখ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাই বলেন, আল্লাহ তাআলার ব্যাপারে অভিযোগ করা, আপত্তি করা দিনের মৃত্যু, ধর্মের মৃত্যু, তাওহীদের মৃত্যু এবং তাওয়াক্কুলেরও মৃত্যু। অর্থাৎ কোনো ব্যক্তি, কেউ যদি আল্লাহ তাআলার প্রতি অভিযোগ করে, আপত্তি করে, তার দিন ঈমান থাকে না। সুতরাং সর্ব অবস্থায় যখনই কোনো বিপদ আপদ আসবে, সবসময় এটা চিন্তা করতে হবে, হয়তো মহান আল্লাহ তাআলা আমার জন্য ভালো কিছু রেখেছেন, সবসময় এটা চিন্তা করা দরকার, আর আল্লাহ তাআলার সর্ব অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করা দরকার। ইভেন দেখা যায় এই মেসেজটা অনেক বেশি জরুরি, কারণ অজ্ঞতার কারণে ফ্যামিলির সদস্যরা বা বাহিরের কেউ, বন্ধু বান্ধবদের মধ্যে বা ভাই বন্ধুদের মধ্যে অনেক সময় এরকম কথা শুনতে পাওয়া যায়, মাআযাল্লাহ, যে আমার সাথেই এমন হলো কেন, আল্লাহ তাআলা আমাকেই দেখলেও কেন, আমি তো নামাজও পড়ি, আমি তো এটাও করি, আমি তো কারো টাকা আত্মসাৎ করিনি, আমার সাথে এরকম হয় কেন, এরকম কিন্তু বলা যাবে না। ইমাম কুশারি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখেন একটি সুন্দর কথা বলি, যেটা বুঝার বিষয় আমাদের জন্য, আমরা তো সবাই আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে দেখার শক্তি, বুঝার শক্তি, প্রত্যেকটা নিয়ামত গ্রহণ করার শক্তি, এবং এই যতগুলো নিয়ামত আছে সবগুলো মহান আল্লাহ তাআলা দান করেছেন। আর আমরা আল্লাহ তাআলার বান্দা, যেহেতু আমরা আল্লাহ তাআলার বান্দা, তো আমরা কিভাবে আল্লাহ তাআলার প্রতি আপত্তি করতে পারি? আমাদের তো কোনো কিছুর অধিকার নেই। খুবই সুন্দর একটি ঘটনা, একবার হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনারা জানেন পূর্বের যুগে ক্রীতদাস অর্থাৎ গোলাম কেনা বেচার নিয়ম ছিল। হ্যাঁ, মানুষ বিভিন্ন জায়গায়, আমরা এখন মানুষকে কর্মচারী হিসেবে হায়ার করি, হ্যাঁ, বিভিন্ন কাজে শ্রমিক নেই, এই নেই, সেই নেই। পূর্বের যুগে যারা ধনী ব্যক্তিরা ছিল তারা গোলাম ক্রয় করে নিত, একজন মানুষকে ক্রয় করে নিত এবং তাকে দিয়ে নিজের যে কাজ কর্ম আছে এগুলো করাতো। তো এমনই একটা কাজের জন্য হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন গোলাম ক্রয় করে নিয়ে আসলেন, তাকে ঘরে নিয়ে আসলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? গোলাম বলল, আপনি যেই নামে ডাকেন সেটাই আমার নাম। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কি খেতে অভ্যস্ত? গোলাম বলল, আপনি যা খাওয়াবেন। অতঃপর বললেন, কোনো ইচ্ছা থাকলে বলো। গোলাম বলল, আপনার যা ইচ্ছা তাই আমার ইচ্ছা, আমি তো গোলাম, আর গোলামের এ ব্যাপারে কোনো অধিকার থাকে না। এতে হযরতে ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহি তাআলা আলাইহি ভাবতে লাগলেন, হায়, আমিও যদি আল্লাহ পাকের এমন অনুগত হতাম তাহলে কতই না ভালো হতো। আমরা তো আল্লাহ তাআলার বান্দা, আমাদের কি অধিকার? যা দিয়েছে, যা আছে, যা পাব, সব কিছু তো কার? মহান আল্লাহ তাআলার। তো যদি কোনো কিছু হারিয়ে যায়, যদি কোনো কিছু না পাই, তাহলে আল্লাহ তাআলার কাছে আমরা কেন আপত্তি করি, আল্লাহ তাআলার কাছে কেন অভিযোগ করি? দোয়া করতে বারণ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আর বেশি বেশি করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করার তৌফিক দান করুক, ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামীর সাপ্তাহিক ইজতিমাতে কিছু ফজিলতপূর্ণ দুরূদ শরীফ প্রতি সপ্তাহে পাঠ করানো হয়, আসুন আমরাও পাঠ করে নিই। হযরত সাইয়েদুন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে, যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর বসা থাকলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আসুন আমরাও পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এ দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কি মদিনী আকা উভয় জাহানের দাতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকেন। আসুন পাঠ করে নেই। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। হযরত আহমদ সাভি রহমতুল্লাহি তাআলা আলাই কতিপয় বুজুরুদের কাছ থেকে বর্ণনা করেন, এ দুরূদ শরীফ একবার পাঠ করার দ্বারা 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মাফি ইলমিল্লাহি সলাতং দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম সেই ব্যক্তিকে হযরত সিদ্দিকে আকবর এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে বসালেন। এতে সাহাবাই কিরামগণ খুবই আশ্চর্যান্বিত হলেন যে সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। তো এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভের দুরূদ শরীফ। আসুন আমরাও পাঠ করে নেই। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়াতারদা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম।
সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা ইল্লাল্লাহ হু লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু 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 আল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমাদের ও আমাদের মাতা পিতা ও সকল উম্মতে মুসলিমার সকল গুনাহখাতা ক্ষমা করে দাও। হে আল্লাহ, আমরা যা কিছু শুনলাম ইয়া আল্লাহ তাআলা, কোরআন তেলাওয়াত শুনলাম, নাতে রাসূলে খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লাম শ্রবণ করলাম, ইয়া আল্লাহ তাআলা বয়ান শ্রবণ করলাম, এর মধ্যে যা ভুল ত্রুটি হয়েছে তুমি তা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, এগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, এই বৈঠককে, এই মজলিসকে, ইজতেমাকে আমাদের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দাও। ইয়া আল্লাহ, কাল কিয়ামতের দিন এটাকে মুক্তির মাধ্যম বানিয়ে দাও। ইয়া আল্লাহ, কাল কিয়ামতের দিন এটাকে জান্নাত লাভের মাধ্যম বানিয়ে দাও। ইয়া আল্লাহ, আমরা যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, অন্যকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, তোমার সন্তুষ্টির ব্যাপারে শুনলাম। ইয়া আল্লাহ তাআলা, তোমার সন্তুষ্টিতে আমাদেরকেও সন্তুষ্ট থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদের উপর রাজি হয়ে যাও। হে আল্লাহ, আমাদেরকেও বিনা হিসেবে জান্নাত দান করো মওলা। হে আল্লাহ, দুনিয়াতে কিছু মুহূর্তের কষ্ট সহ্য করতে পারি না মওলা, সেই জায়গায় কবরে শত শত বছর থাকতে হবে মওলা, অন্ধকার কবর থাকবে মওলা, এখানে তো মশার কামড়ও সহ্য করতে পারি না মওলা, সেখানে তো বড় বড় সাপ বিচ্ছুর কামড় দেবে মওলা। হে আল্লাহ, হে আল্লাহ, কবরের আজাব থেকে রক্ষা করো মওলা। হে আল্লাহ, আমাদের কবর আলোকিত করে দাও মওলা। হে আল্লাহ, আমাদের কবরকে নুরানি করে দাও মওলা। হে আল্লাহ, কিয়ামতের দিন 50,000 বছর সমপরিমাণ একটি দিন হবে মওলা। হে আল্লাহ, সেই দিনগুলো, সেই কষ্টগুলো কীভাবে সহ্য করবো মওলা,
হে আল্লাহ, তুমি আমাদেরকে বিনা হিসেবে মাফ করে দাও মাওলা। হে আল্লাহ, বিনা হিসেবে জান্নাত দান করে দিও মাওলা। হে আল্লাহ, অনেক গুনাহ করেছি মাওলা, জানি মাওলা, সব গুনাহ থেকে তওবা করছি মাওলা, তুমি তওবা কবুল করে নাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও মাওলা। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য দান করো। হে আল্লাহ, আমাদেরকে আমরা যেন বিপদে তোমার শুকরিয়া জ্ঞাপন করতে পারি সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদেরকে তোমার সন্তুষ্টিতে সন্তুষ্ট করে দাও মাওলা। হে আল্লাহ, আমাদের উপরে সন্তুষ্ট হয়ে যাও মাওলা। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে কবুল করে নাও। হে আল্লাহ, হে আল্লাহ, অনেকে এখানে এসেছে অনেক পেরেশানি নিয়ে মাওলা। হে আল্লাহ, মনে অনেক দুঃখ রয়েছে, অনেকে অনেক বিপদগ্রস্ত রয়েছে মাওলা, ঘরে অর্থনৈতিক পেরেশানি, হে আল্লাহ তাআলা, কেউ রোগাক্রান্ত, কেউ বা অনেক রকম দুশ্চিন্তায় ভুগছে মাওলা। হে আল্লাহ তাআলা, সকলের সকল পেরেশানি দূর করে দাও। হে আল্লাহ, তোমার গায়েব থেকে মাদাদ দান করো। হে আল্লাহ, সকলের সকল সমস্যা দূর করে দাও। হে আল্লাহ, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। হে আল্লাহ, তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করো। হে আল্লাহ, যাদের পরিবার, যাদের আত্মীয় স্বজন, সন্তান সন্ততি যারা অসুস্থ মাওলা, তাদেরকে শিফায়ে কামিলা আজেলা দান করো মাওলা। হে আল্লাহ, যারা অর্থনৈতিক, হে আল্লাহ তাআলা, বিভিন্ন জীবিকা নির্বাহের কাজে বিভিন্ন সমস্যায় ভুগছে মাওলা, হে আল্লাহ তাআলা, তাদের সকল সমস্যা দূর করে দাও, তাদের রিজিকের মধ্যে বরকত দান করো, তাদের ঘরে বরকত দান করো মাওলা। হে আল্লাহ, হে আল্লাহ, আমাদেরও একদিন মারা যেতে হবে মাওলা। হে আল্লাহ, আমাদের পূর্বপুরুষগণ, পূর্ব নারীগণ, দাদা দাদি, নানা নানি সবাই তো চলে গেলেন মাওলা। হে আল্লাহ, হে আল্লাহ, কারো পিতা মাতাও চলে গেছে মাওলা। হে আল্লাহ, যাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি কবরবাসী হয়েছে মাওলা, তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। হে আল্লাহ, তাদেরকে জান্নাতের জানালা তাদের কবরে খুলে দাও মাওলা। হে আল্লাহ, হে আল্লাহ, তাদেরকে জান্নাতের নিয়ামত দান করো মাওলা। হে আল্লাহ, তাদেরকেও বিনা হিসেবে মাগফিরাত দান করো মাওলা। হে আল্লাহ তাআলা, হে মহান, হে মহান, একদিন মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মাওলা। মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, মৃত্যুর পূর্বে মৃত্যুর প্রস্তুতি নেয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, যখন মৃত্যুবরণ করব, সেই মাসটা যেন রমজান মাস হয় মাওলা। হে আল্লাহ, সেই দিনটা যেন জুমার দিন হয় মাওলা। হে আল্লাহ, সেই জায়গাটা যেন পবিত্র মদিনা শরীফ হয় মাওলা। হে আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সোনালি জালি মুবারক দেখতে দেখতে মুখে যেন জারি হয়ে যায় মধুর কালিমা তাইয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার, শত পাপের বোঝা আমার তবু উম্মত আমি তোমার, আমায় ক্ষমা করে দাও না মাদানী মাদিনে বালে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ মুস্তফা জানে রহমত পিলা হো সালাম সময় বাজ মেহদায়ত পিলা হো সালাম গৌসিয়া জমাই মা মোতো কা বনো কা জলবাই শানে কুদরত পিলা হো সালাম ডালে দি কলবা মে আজমতে মুস্তফা সৈয়দি আলা লাখো সালাম ফয়জে সে জিনকে লা হো নামাজি বনে ফয়জে সে জিনকে লা হো ইমামে সাজে উস আমির আহলে সুন্নত পে লাখো সালাম মুস্তফা জানে রহমত পিলা হো সালাম সময় বাজ মেহদায়ত পিলা হো সালাম।
আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বিরহমতিকা ইয়া আরহামির রাহিমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
জেনে কি